जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرٌ وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرٌ أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ أَمَّنْ هَذَا الَّذِي هُوَ لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله عليه وسلم
صلي على رسولنا صلي على محمد صلي على رسولنا صلي على محمد ভালোবাসারি শোধা মোরে দার সোল, তোমার দিবানা মোরে বানার সোল, ভালোবাসারি শোধা মোরে দার সোল, তোমার দিবানা মোরে বানার সোল। সুপ্রসন্ন ভাগবত করো রসুল, সুপ্রসন্ন ভাগবত করো রসুল, নুরানি চেহারা তোমার দেখো 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 রসুল, স্বপনে আমার সে তুমি একবার, স্বপনে সে আমার তুমি একবার, দিদারের সৌধা আমারে দার সোল, 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 ভালোবাসার সৌধা মোরে দার সোল, তোমার দিওয়ানা মোরে বানার সোল। গুণগের গেলো তোমার ধরে, গুণগের গেলো তোমার ধরে, তুমি তারে সুস্থ করে দার সোল, তুমি তারে সুস্থ করে দার সোল, তুমি তারে সুস্থ করে দার সোল, তুমি তারে সুস্থ করে দার সোল। সারা জীবন যেন তোমার নাথ পড়ি, সারা জীবন যেন তোমার নাথ পড়ি, সবাধা মোরে দূর করে দাও ইয়ার সোল, সবাধা মোরে দূর করে দাও ইয়ার সোল, ভালোবাসারি সুধা মোরে দার সোল, তোমার দিবানা মোরে বানার সোল। স্বপ্ন আমার মুছে দেবে খোদা, স্বপ্ন আমার মুছে দেবে খোদা, একটু যদি ঠোঁট তোমার নড়ার সোল, 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 সুই খুঁজে পাবো আধার রাতে যদি, সুই খুঁজে পাবো আধার রাতে যদি, তুমি এসে মুচকে হাসি দাও রসুল, তুমি এসে মুচকে হাসি দাও রসুল, ভালোবাসার সোধা মোরে দাও রসুল, তোমার দিবানা মোরে বানার সোল। চরণ ভাগ মোর করো রসুল, শুভ্র চরণ ভাগ মোর করো রসুল, নূরানি যে ঘর তোমার দেখো রসুল, নূরানি যে ঘর তোমার দেখো রসুল, ভালোবাসার শোধ মোরে দাও রসুল, তোমার দিবানা মোরে বানাও রসুল, ভালোবাসার শোধ মোরে দাও রসুল, তোমার দিবানা মোরে বানাও রসুল।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। যখনই আমরা পবিত্র মসজিদে প্রবেশ করব, মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নেব, কেননা যতক্ষণ আমরা মসজিদে থাকব নফল ইতিকাফের সওয়াব অর্জিত হতে থাকবে। মনে রাখবেন, পবিত্র মসজিদ আল্লাহ পাকের ঘর, এখানে খাবার খাওয়া, ঘুমানো, সাহারি করা, ইফতারি করা, এমনকি জমজম শরীফের পানি অথবা দম করা পানি পান করাও শরীয়তভাবে জায়েজ নয়। তবে যদি ইতিকাফের নিয়ত থাকে তবে এই সকল কাজ সাধারণভাবে জায়েজ হয়ে যাবে। ইতিকাফের নিয়ত শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য, ঘুমানোর জন্য করা যাবে না, বরং ইতিকাফ হতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ফতোয়ায় শামিতে বর্ণিত রয়েছে, যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায় তবে ইতিকাফের নিয়ত করে নিন, কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করুন, অতঃপর আপনি যদি চান সেখানে কোনো তাবার রুকাত এসেছে খেতেও পারবেন, একটু আরামও করতে পারবেন। সামনে রমজান আসছে আমাদের মাঝে, তো রমজানে অধিকাংশ সময় দেখা যায় মসজিদে মুসল্লিনে কেরাম জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে নিজেকে ছেড়ে দেয়, ফ্যান ছেড়ে ঘুমিয়ে যায়, আছে কি নাই? তো ওই সকল মুসল্লিনে কেরাম যারা এখানে যারা আছেন, যারা মাদানী চ্যানেলের মাঝে শুনতে পাচ্ছেন, তো তাদের জন্য এই মাসআলাটা খুব গুরুত্বপূর্ণ যে যদিও আপনি মসজিদে এসেছেন সওয়াবের নিয়তে, যে আমি মসজিদে বসে আছি, আল্লাহ পাকের রহমতের মধ্যে আছি, কিন্তু সওয়াব তখনই হবে, ওই ঘুমটা তখনই জায়েজ হবে আপনার জন্য যখন আপনি ইতিকাফের নিয়ত করবেন। তো আমরা যারাই এভাবে করতে চাই আমরা অবশ্যই ইতিকাফের নিয়ত করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এরপরে ইফতারিও খাওয়ানো হয়, অনেক সময় দেখা যায় মসজিদের বারান্দা ফিনায়ে মসজিদ যেটা আছে সেখানে জায়গা না হওয়ার কারণে আইনে মসজিদের মধ্যেও কি করা হয়, ইফতারি করানো হয়। তো এই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, মসজিদ পবিত্র ঘর, আল্লাহর ঘর। আমরা অনেক সময় দেখা যায় মসজিদ কমিটি, মসজিদের মুসল্লিরা এটাকে ইবাদত মনে করে, এটাকে হালকা মনে করে। মনে রাখবেন, শরীয়তের গণ্ডির মধ্যে আমাদের থাকতে হবে, যে সকল কাজ যেভাবে করতে শরীয়ত আমাদেরকে বলেছেন সেইভাবেই আমাদেরকে করতে হবে, অন্যথায় সেই কাজটা আমাদের জন্য সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যাবে। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। জামউল জওয়ামি সপ্তম খণ্ড 199 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক নকল করা হয়েছে যে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমুআতুল মোবারকার দিন দুরূদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরা প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আমরা ইজতেমাতে আসলাম, বয়ান শুনব, এর পিছনে যদি আমরা ভালো ভালো নিয়ত করি তাহলে আমাদের ভালো নিয়তগুলো সওয়াবের মাত্রা আরও বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। যেমন নিয়ত করুন, ইলমে দিন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান করব এবং শুনব, যা শুনব অপর নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারুনের নাম আমরা সবাই শুনেছি, কারুন হযরত মূসা আলাইহিস সালাম এর চাচা ইয়াসহারের ছেলে ছিল এই কারুন। আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দান করেছেন, অনেক সম্পদ, এমনকি তার যে সম্পদ ছিল, তার যে দৌলত ছিল, দৌলতখানা ছিল, সেই সম্পদের দৌলতখানার যে ভাণ্ডার ছিল এমন 40 জন লোক বহন করত যারা সাধারণ পুরুষের চেয়ে বেশি শক্তিশালী ছিল। এখন চিন্তা করেন তার কত সামান ছিল, কত ধন দৌলত ছিল, 40 জন সুপুরুষ, শক্তিশালী পুরুষ ওই খাজানার চাবি বহন করত। যেমনটি আল্লাহ পাক ইরশাদ ফরমান কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ, আর আমি তাকে এত ধন ভাণ্ডার দান করেছি যেগুলোর চাবি একটা শক্তিশালী দলের উপরও ভারী ছিল। যখন আল্লাহ পাক জাকাতের হুকুম অবতীর্ণ করলেন, কিসের হুকুম? জাকাতের হুকুম, তো তখন কারুন মূসা আলাইহিস সালামের নিকট আসলো এবং নির্ধারণ করল 1000 দিরহামের পরিবর্তে 1 দিরহাম, আর 1000 ছাগলের পরিবর্তে 1টি ছাগল। অনুরূপভাবে সকল বস্তু 1000 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। সুতরাং কারুন মূসা আলাইহিস সালামের সাথে হিসেব নিকেশ করে সে চলে গেল তার খাজানার কাছে, সম্পদের হিসেব করল, 1000 ভাগের 1 ভাগ দিবে, কত ভাগ? 1000 ভাগের 1 ভাগ জাকাত দিবে। যখন সে ঘরে ফিরে সম্পদের জাকাত হিসেব করল তখন দেখতে পেল যে তার এত পরিমাণে সম্পদ জাকাত দিতে হচ্ছে, তো এই জাকাত দেয়াটা তার নফস কবুল করল না, যে এতগুলো সম্পদ আমি দিয়ে দিব এমনিতে এমনিতে, এটা কিভাবে হয়? সুতরাং সে এটা না দেওয়ার একটা বাহানা খোঁজ করতে লাগলো যে আমি কিভাবে এ জাকাত না দেই, একটা বাহানা সৃষ্টি করল। সে লোকদেরকে জড়ো করল, জড়ো করে বলল যে তোমরা মূসা আলাইহিস সালামের সকল কথার আনুগত্য করো, যা বলে তাই মান্য করো, এখন তো তিনি তোমাদের সম্পদ গ্রাস করতে চায়, নাউযুবিল্লাহ, তোমরা কি বলো? তো লোকজন বলল তুমি হচ্ছ আমাদের বড়, যা ইচ্ছা আদেশ দাও আমরা পালন করব। কারণ বলল যে অমুক নষ্টা মহিলার কাছে যাও এবং তার সাথে টাকার বিনিময়ে একটি চুক্তি করো যে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিবে। আর যখন এরূপ হবে তখন বনে ইসরায়েলরা মূসা আলাইহিসসালামের পিছু ছেড়ে দিবে। সুতরাং কারুন ওই মহিলাটিকে 1000 দিরহাম ও 1000 দিনার দিয়ে এই বিষয়ে রাজি করালো, চুক্তি করলো যে সে যেন মূসা আলাইহিসসালামের উপর অপবাদ দেয়। পরবর্তী দিন কারুন বনে ইসরায়েলের সকলকে আবার জড়ো করলো আর মূসা আলাইহিসসালামের কাছে এসে বলল, কারুন, যে বনে ইসরায়েলরা আপনার অপেক্ষা করছে, আপনি তাদের নসিহত করুন, আপনি তাদের ওয়াজ করুন, তাদের মাঝে আপনি বয়ান করুন। তো মূসা আলাইহিসসালাম তার শিব নিয়ে গেলেন এবং জড়ো হওয়া কওমদেরকে তিনি নসিহাত করতে গিয়ে বিভিন্ন গুনাহের শাস্তি সম্পর্কে বর্ণনা করতে লাগলেন। তো কারণ বলতে লাগল যে এই আদেশ কি সকলের জন্য, এমন কি আপনিও যদি হন? তো মূসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, যদি আমিও হই আমি সহ সকলের জন্য এই আদেশ। কারণ বলল, বনি ইসরায়েলের ধারণা যে আপনি অমুক মহিলার সাথে অপকর্ম করেছেন, নাউযুবিল্লাহ। মূসা আলাইহিসসালাম বললেন, তাকে ডাকো। ওই মহিলা আসলো, হযরত মূসা আলাইহিসসালাম তাকে বললেন, তোমাকে ওই সত্তার শপথ যিনি বনি ইসরায়েলদের জন্য নদীকে দ্বিখণ্ডিত করেছেন এবং এর মাঝে রাস্তা তৈরি করেছেন আর তাওরাত অবতীর্ণ করেছেন, সত্যি কথা বলো। ওই মহিলা ভয় পেয়ে গেল, তার আল্লাহ পাকের রসুলের প্রতি অপবাদ দিয়ে তাকে কষ্ট দেওয়ার সাহস হলো না। সে তার মনে মনে বলল, এর চেয়ে তওবা করাই উত্তম। সুতরাং সে মূসা আলাইহিসসালামকে আরজ করল, আল্লাহ পাকের শপথ, যা কিছু কারুন বলাতে চেয়েছিল সবই মিথ্যা। সে আমাকে অনেক সম্পদের লোভ দেখিয়েছিল যে আমি যেন আপনার প্রতি অপবাদ দেই। এ কথা শুনে মূসা আলাইহিসসালাম নিজের প্রতিপালক আল্লাহ পাকের দরবারে কান্না করে সিজদায় পতিত হলেন এবং এটা আরজ করতে লাগলেন, হে বারী তাআলা, হে দয়াময় প্রতিপালক, যদি আমি তোমার রসুল হই তবে আমার জন্য কারুনের প্রতি নিজের আজাব অবতীর্ণ করো। আল্লাহ পাক মূসা আলাইহিসসালামের প্রতি ওহী প্রেরণ করলেন যে আমি জমিনকে আপনার আনুগত্য করার আদেশ দিয়েছি, আপনি তাকে যা ইচ্ছা আদেশ দিন। মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদেরকে বললেন, হে বনি ইসরায়েল, আল্লাহ পাক আমাকে কারুনের নিকট প্রেরণ করেছেন যেমনইভাবে ফেরাউনের নিকট প্রেরণ করেছিলেন। যারা কারুনের সাথী তারা তার সাথী অবস্থান করো, আর যারা আমার সাথী রয়েছ, আমার সঙ্গী রয়েছ, তারা পৃথক হয়ে যাও, তারা আমার কাছে চলে আসো। তো সবাই কারুন থেকে পৃথক হয়ে গেল, সবাই কারুন থেকে দূরে চলে গেল, শুধুমাত্র দুজন ব্যক্তি ছাড়া কেউ কারুনের সঙ্গ দিল না। হযরত মূসা আলাইহিসসালাম জমিনকে আদেশ দিলেন, ইয়া আরদু খুযিহিম, হে জমিন, একে গ্রাস করো। তখন তারা হাঁটু পর্যন্ত ধসে গেল। কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত ধসে গেল। মূসা আলাইহিসসালাম আবার এরূপ বললে, কোমর পর্যন্ত ধসে গেল। মূসা আলাইহিসসালাম আবার বলতে লাগলেন, এমনকি তারা ঘাড় পর্যন্ত মাটিতে ধসে গেল। এবার তারা কাঁদতে আরম্ভ করল আর কারুন তাকে আল্লাহ পাকের শপথ দিতে লাগলো এবং সে যে তার চাচার ছেলে সেই আত্মীয়তার দোহাই দিতে লাগলো। কিন্তু মূসা আলাইহিসসালাম অসন্তুষ্ট হওয়ার কারণে ভ্রুক্ষেপ করলেন না, এমনকি তারা একেবারেই মাটিতে ধসতে লাগলো এবং মাটি সমতল হয়ে গেল। তাফসীরে খাজিন এর 20তম পারা সূরা কিসাস 81 নং আয়াতের পদটিকার মধ্যে উল্লেখ রয়েছে, সাইয়্যিদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা কিয়ামত পর্যন্ত জমিনে ধসতেই থাকবে, বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত জমিনে কি করতে থাকবে? ধসতে থাকবে, ধসতে থাকবে। আল্লাহু আকবার। কোরআনে মাজিদের মধ্যে কারুনের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ ফরমান কাঞ্জুলি ইমান থেকে অনুবাদ, অতপর আমি তাকে ও তার প্রসাদকে ভূগর্ভে দশিয়ে দিলাম, অথবা তার নিকট কোনো মানব গোষ্ঠী ছিল না যে আল্লাহ থেকে বাঁচানোর জন্য তার সাহায্য করত এবং না সে তার বদলা নিতে পারত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো, দুনিয়াবী সম্পদের ভালোবাসায় জাকাতকে অস্বীকারী ও আল্লাহ পাকের রসুলের সাথে শত্রুতা পোষণকারী হতভাগা কারুনের পরিণতি কিরূপ ভয়াবহ হল। তার সম্পদ তার কোনো কাজে আসলো না, তার ধন ভাণ্ডারও কোনো কাজে এলো না, বরং সে তার ধন ভাণ্ডার সহ আজাবে গ্রেপ্তার হলো। বর্ণনাকৃত এই ঘটনা থেকে যেমনইভাবে দুনিয়াবী সম্পদের ভালোবাসার ভয়ানক পরিণতি সম্পর্কে জানা যায়, তেমনইভাবে জাকাতের গুরুত্ব স্পষ্টভাবে বোঝা যায় যে জাকাত দেয়া কতটুকু জরুরি রয়েছে আমাদের উপর। আমাদের উপর ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে জাকাত প্রদান করা। মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদের উপরও জাকাত আদায় করা ফরজ করা হয়েছে। প্রথম পারা সূরা বাকারা আয়াত নাম্বার 43-এ আল্লাহ পাক ইরশাদ ফরমান কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, আর নামাজ কায়েম করো ও জাকাত আদায় করো, ও আতুজ জাকা, জাকাত আদায় করো। সদরুল্লাহ ফাজিল মৌলানা মুফতি সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি খাজাইনুল ইরফান শরীফে এই আয়াতের আলোকে লিখেন যে এই আয়াতে নামাজ ও জাকাত ফরজ হওয়ার ব্যাপারে বর্ণনা হয়েছে। জাকাত ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপর এই বিষয়ের সাক্ষ্য দেয়া যে আল্লাহ পাক ছাড়া আর কোনো মাবুত নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, হজ করা, রমজানের রোজা রাখা। জাকাতের গুরুত্বের অনুমান এই বিষয় দ্বারা করা যায় যে কোরআনে মাজিদের মধ্যে নামাজ ও জাকাত একত্রে 32টি স্থানে উল্লেখ করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে কোনো দেশ অর্থনৈতিকভাবে যতই উন্নত হোক না কেন, কিন্তু তাতে জনসাধারণের এমন একটি অংশ রয়েছে যারা বিভিন্ন কারণে দারিদ্রতা ও অক্ষমতার শিকার হয়ে থাকে। এরূপ লোকদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ পাক ধনীদের উপর অর্পণ করেছেন। আল্লাহ পাক ধনীদের উপর জাকাত ফরজ করেছেন যেন তারা নিজের জাকাতের মাধ্যমে সমাজের মধ্যে যারা দরিদ্র রয়েছে, যারা নিঃস্ব রয়েছে, তাদেরকে জাকাত করতে পারে, তাদেরকে জাকাত দিতে পারে, তাদেরকে জাকাত দিয়ে সাহায্য করতে পারে, এবং সম্পদ গুটি কয়েক মানুষের হস্তগত থাকার পরিবর্তে হত দরিদ্র মানুষের নিকট যেন পৌঁছে যায়। এভাবে যেন সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়ে যায়। মনে রাখবেন, যদি আল্লাহ পাক চাইতেন তবে সবাইকে সম্পদশালী করে দিতে পারতেন, পারতেন কিনা? নিঃসন্দেহে পারতেন, কিন্তু তিনি তার ইচ্ছায় কাউকে ধনী বানিয়েছেন, আবার কাউকে গরিব বানিয়েছেন, কাউকে ধনীকে তার সম্পদ দ্বারা, কাউকে গরিবকে তার দারিদ্রতার দ্বারা পরীক্ষা করেন। অষ্টম পারা সূরা আনআমের 165 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, আর তিনি যিনি পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের মধ্যে একে অপরের উপর বহু মর্যাদায় উন্নীত করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয় ওই সব বিষয়ের মধ্যে যেগুলো তোমাদেরকে দান করেছেন, অর্থাৎ এ পরীক্ষায় অবতীর্ণ করেন যে তোমরা নিয়ামত পদমর্যাদা ও সম্পদ পেয়ে কেমন কৃতজ্ঞ হও, আর পরস্পর পরস্পরের সাথে কি ধরনের আচরণ করো, ধনী হয়ে গরিবদের সাথে কি খারাপ ব্যবহার করা যাবে নাকি? না, কখনোই যাবে না। এ ধনী বানিয়েছেন কে? আল্লাহ। তো জানা গেল দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। সুতরাং আমাদের উচিত আল্লাহ পাকের আদেশ সমূহকে সৌভাগ্য মনে করে আনন্দ চিত্তে আদায় করা এবং নিজের আখিরাতের জন্য প্রতিদান ও সওয়াবের ভাণ্ডার তৈরি করা। আর জাকাত তো এমন একটি ইবাদত যাতে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে অসংখ্য উপকারিতা রয়েছে। আসুন যাকাত আদায় করার কিছু উপকারিতা সম্পর্কে আমরা জানি। তাহলে আমাদের নিজেদের মধ্যে যাকাত দেওয়ার ধীরতা এটা আসবে। যাকাত আদায়কারীর প্রথম সৌভাগ্য হচ্ছে যে যাকাত আদায় করা তার ঈমানের পূর্ণতার মাধ্যম। আসুন এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শ্রবণ করি। আত-তারগীব আত-তারহীব কিতাবুস সাদাকাত হাদিস নং 12। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের ইসলামে পরিপূর্ণতা লাভের নিদর্শন হলো তোমরা তোমাদের সম্পদে যাকাত আদায় করবে। আল মুআযামুল কবীর এর মধ্যে এসেছে 12তম খণ্ড 324 নম্বর পৃষ্ঠাতে, যে ব্যক্তি আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখে তবে তার উচিত নিজের সম্পদে যাকাত আদায় করা। যাকাত আদায়কারীর দ্বিতীয় সৌভাগ্য হচ্ছে যে তার উপর আল্লাহ পাকের রহমত অঝোর ধারায় বর্ষণ হতে থাকে। যেমন নবম পারা সূরা আরাফের 256 নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ, আর আমার দয়া আর আমার রহমত প্রতিটি বস্তুকে ঘিরে রেখেছে, সুতরাং অনতিবিলম্বে আমি নিয়ামতসমূহ তাদের জন্য লিপিবদ্ধ করে দেব যারা ভয় করে, যাকাত দেয় এবং যারা আমার নিদর্শন সমূহের উপর ঈমান আনে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যাকাত আদায়কারীর তৃতীয় সৌভাগ্য অর্জিত হয় যে এর দ্বারা তাকওয়া অর্জিত হয়। যাকাত আদায়ের মাধ্যমে কি অর্জিত হয়? তাকওয়া। যেমনই ভাবে কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 3 এর মধ্যে, মুত্তাকিদের নিদর্শন সময়ের মধ্যে এই নিদর্শনটি বর্ণনা করা হয়েছে কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ, আর আমারই দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। আল্লাহ পাকের দেয়া জীবিকা থেকে আল্লাহর পথে যারা ব্যয় করে তারা কি? তাকওয়াবান। যাকাতের চতুর্থতম উপকারিতা হলো এর দ্বারা বান্দা সফল মানুষের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমনটি আল্লাহ পাক ইরশাদ ফরমান পারা 18 সূরা মুমিনুন আয়াত নম্বর 1-4 পর্যন্ত কাঞ্জলে ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই সফল কাম হয়েছে ঈমানদারগণ যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয় এবং যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না এবং যারা যথাযথ যাকাত প্রদান করে। মুমিনদের গুণাবলীর মধ্যে এটাও একটা গুণাবলী যে তারা কি করবে? যাকাত আদায় করবে। আল্লাহু আকবার। পঞ্চম ফজিলত হচ্ছে আল্লাহ পাক যাকাত আদায়কারীদেরকে সাহায্য করতে থাকেন, যেমনটি 13তম পারা সূরা হজ এর 40-41 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ, আর নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন তারই যে তার দিনে সাহায্য করবে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। সেসব লোক যে যদি আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি তবে তারা নামাজ কায়েম রাখবে, যাকাত দিবে, সৎকর্মের নির্দেশ দিবে এবং অসৎকর্ম থেকে বিরত রাখবে এবং আল্লাহরই জন্য সমস্ত কর্মের পরিণাম। ষষ্ঠ উপকারিতা, যাকাত আদায় করাতে গরিবের চাহিদা পূরণ হয় এবং তাদের মন খুশি হয়ে যায়। যেমন মুসলমানদের মন খুশি করা, দিল খুশি করা, এটা অনেক বড় সওয়াবের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকট ফরজসমূহ আদায়ের পর সবচেয়ে উত্তম আমল হচ্ছে মুসলমানের মন খুশি করা। সপ্তম ফজিলত হচ্ছে বুখারী শরীফের মধ্যে এসেছে, যাকাত প্রদানের ইসলামী যে কাজ হলো ইসলামী সমাজের সৌন্দর্য। কারণ একজন ধনী মুসলমান দরিদ্র মুসলমানকে যাকাত দিয়ে তাদেরকে সমাজে মাথা উঁচু করে চলার পাথেও সৃষ্টি করে দেয়। তাছাড়া গরিবের মনে হিংসা ও বিদ্বেষ এর মতো বাতিনি রোগের শিকার হওয়া থেকে রক্ষা পায়। কেননা সে জানে যে তার ধনী মুসলমান ভাইয়ের সম্পদে তারও অধিকার রয়েছে, সুতরাং নিজের ভাইয়ের জীবন সম্পদ এবং বংশে বরকতের জন্য দোয়া করতে থাকে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই এক মুমিনের জন্য অপর মুমিনের দালানের ন্যায়, মুমিন দালানের ন্যায় একে অপরের শক্তি যোগায়। গরিব যারা মুমিন হবে তারা ধনীদের জন্য দোয়া করবে কিনা, আল্লাহ তার ধনকে বাড়িয়ে দাও যেন সে আমাকে সহযোগিতা করতে পারে, তার সম্পদ দ্বারা আমিও কি করতে পারি, সহযোগী হতে পারি, আমি উপকারী হতে পারি। জাকাত দেওয়ার অষ্টম উপকারিতা হচ্ছে জাকাত মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করে, শক্তিশালী করে, যা দ্বারা ইসলামী সমাজে সম্মিলিতভাবে উন্নতি সাধিত হয় এবং পরস্পরকে সাহায্যের মূল ভিত্তিতে মুসলমান তাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান বাণী সাক্ষ্য হিসাবে সাব্যস্ত হয়, যে মুসলমানের পরস্পর বন্ধুত্ব ও দয়া ও মমতার উদাহরণ শরীরের ন্যায়। যখন শরীরের কোনো অঙ্গ অসুস্থ হয়ে যায় তবে জ্বর ও ব্যথায় পুরো শরীরই অংশীদার হয়ে যায়। আপনার আঙ্গুলের মাথায় যদি ব্যথা কাটাবিদ্ধ হয় তাহলে সমস্ত শরীর অসুস্থ হয়ে যায় কিনা, ব্যথা লাগে কিনা, ব্যথা লাগে। জাকাত আদায়কারীর নবম উপকারিতা হচ্ছে যে তার সম্পদ পবিত্র হয়ে যায়। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের সম্পদের যাকাত বের করো, কেননা তা পবিত্রকারী তোমাদেরকে পবিত্র করে দিবে। দশ নম্বর উপকারিতা যাকাত দেয়ার, যাকাত সম্পদকে পবিত্র করে না বরং নফসকেও পবিত্র করে দেয়, নফসকে লোভ ও কৃপণতার মতো মন্দ স্বভাব থেকে মুক্তি দিয়ে দেয়। কোরআনে পাকের চতুর্থ পারা সূরা আলে ইমরানের 180 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছে, সম্পদকে দান করেছেন আল্লাহ, ইরশাদ হচ্ছে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছেন, তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে বরং সেটাকে তাদের জন্য অমঙ্গলময়, অদূর ভবিষ্যতে তারা যেসব সম্পদের মধ্যে কার্পণ্য করেছে কিয়ামতের দিন সেগুলো তাদের গলায় শৃঙ্খল হবে। চিন্তা করে দেখেন, আল্লাহ, যেগুলো যাকাত দিতে আমরা অস্বীকার করব এগুলো আমাদের গলার মালা হবে, এগুলো নিয়ে কিয়ামত দিন উঠতে হবে, কিভাবে আমরা উঠব। জাকাতের 11তম উপকারিতা হচ্ছে জাকাত আদায়কারীর সম্পদ কমে যায় না বরং বৃদ্ধি পায়। আল্লাহ পাক 22 পারার সূরা সাবা এর 39 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যেই বস্তু তোমরা আল্লাহর পথে ব্যয় করো তিনি তার পরিবর্তে আরো অধিক দিবেন এবং তিনি সর্বাপেক্ষা উত্তম রিজিক দাতা। আল্লাহু আকবার। তৃতীয় পারা সূরা বাকারার 261 এবং 62 নং আয়াতে আল্লাহ পাক আরো ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, তাদের উপমা যারা নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, কোন পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে, সেই শস্য বীজের ন্যায় যা উৎপাদন করে 60টা বীজ, প্রত্যেক শীষে 100 শস্যকণা, আর আল্লাহ তা থেকে অধিক বৃদ্ধি করেন যার জন্য চান, আর আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানময় ওইসব লোক যারা নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অথবা ব্যয় করার পর না খোটা দেয় না কেলেশ দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের না আছে কোনো আশঙ্কা, না আছে কিছু দুঃখ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানা গেল যে যাকাত আদায়কারীর এই বিশ্বাস রেখে আনন্দ চিত্তে প্রদান করা উচিত যে আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান ইরশাদ হচ্ছে সাদাকা প্রদানের সম্পদ কমে যায় না বরং বাড়ে। তো যাকাতও এক প্রকারের সাদাকা, যাকাত এক প্রকারের কি সাদাকা, যদিও বা প্রকাশ্যভাবে সম্পদ কমছে মনে হচ্ছে, 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা দিতে হবে যাকাত, 2.5% যাকাত, তো এই 2,500 টাকা মনে তো হচ্ছে যে 1 লক্ষ থেকে কমে যাচ্ছে, বরঞ্চ কমে যাচ্ছে না, আপনার সম্পদের এর মধ্যে প্লাস হবে, প্লাস হবে। আপনি আপনার এর উপরে কি রাখুন, আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আল্লাহ পাকের ফরমানের মধ্যে কোনো গলত আছে নাকি? নাই, আমাদের নিয়তের মধ্যে গলত আছে। সম্মান পাওয়ার জন্য জাকাত দেই, লোকচক্ষুর ভয়ে আমরা জাকাত দেই, না এভাবে দেয়া যাবে না। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি জাকাত আদায় করবে তার সম্পদ কমবে না, সম্পদ কি করবে? বাড়বে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। যেমন গাছের মৃত ডাল, গাছের যে মৃত ডাল থাকে, এই ডালগুলো যখন ছেঁটে দেওয়া হয়, কেটে ফেলা হয়, মনে হচ্ছে যে গাছটা কি হয়ে গেছে, হ্যাঁ, ছোট হয়ে গেছে, খালি হয়ে গেছে। কিন্তু এটা হয় কি জন্য? ক্রমবিকাশের জন্য। আপনি দেখবেন যারা গাছ সম্পর্কে বুঝে, তো তারা দেখবেন কেচি নিয়ে বিভিন্ন আপনার গাছের ডগা কেটে দেয়। এই জন্য কেটে দেয় যাতে তারা মজবুত ভাবে, আপনি দেখবেন অনেক সময় যে গাছের মধ্যে অসংখ্য ফুল ফুটছে, কলিও বের হয়েছে, ফুলও বের হয়েছে, আবার ফলও হচ্ছে। এখন এই যে যে বুঝে, এই গাছ সম্পর্কে যার জ্ঞান থাকে, সে গিয়ে গিয়ে ওখান থেকে 100 যদি থাকে ওখান থেকে অনেকগুলো কেটে দেয়। কেন? এই বাকিগুলো পরিপক্ক হবে, পরিপক্কতার জন্য বাকিগুলো কেটে দেয়। দেখিয়েন তো। এখন কেউ যদি বলে যে ভাই এগুলো কাটছ কেন, তুমি পাগল হইছো, তো সে বলবে না আমি পাগল হইনি, তুমি পাগল হইছো, তুমি বুঝো না, কারণ তুমি গাছ সম্পর্কে তোমার ধারণা নাই। তেমনি ভাবে জাকাত সম্পর্কে যার ধারণা থাকবে না সে তো জাকাত আদায় করবে না, আর যার ধারণা হবে সে সন্তুষ্ট চিত্তে সে জাকাত আদায় করবে, বরঞ্চ কম দিবে না আরো বেশি দিয়ে দিবে। কি দিবে? বেশি দিয়ে দিবে। কেমন বেশি দিয়ে দিবে? আসুন, সিদিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাকাত উসুল করার জন্য প্রেরণ করলেন যে জাকাত কালেকশন করো, দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ জাকাত কালেকশন করে। আর আমাকে যখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ গ্রহণ করলেন, তিনি তার সমস্ত সম্পদ কি করলেন? উনি বললেন যে আমি এক ব্যক্তির নিকট পৌঁছলাম জাকাত কালেকশনের জন্য, তো তিনি তার সমস্ত সম্পদ আমার নিকট আসলেন। নিয়ে আসার পর তিনি তার সমস্ত সম্পদ আমার নিকট জমা করালেন। আমি দেখলাম যে এর মধ্যে এক বছরের একটি উটনি, এটা দান করা আবশ্যক তার উপর। বুঝতে পেরেছেন? যেই ব্যক্তির নিকট সেজন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা জাকাত নেয়ার জন্য গেলেন, যখন তার সম্পদ হিসেব করলো, তখন এক বছরের একটি উট নিয়ে এটা জাকাত হিসাবে আদায় করার জন্য সাব্যস্ত হলো। তো ওই ব্যক্তি বললেন যে এক বছরের উট নিয়ে এটা দিয়ে কি কাজে আসবে? না এটা দিয়ে কোনো দুধ পাওয়া যাবে, না এটা জবে করে এর গোশত খাওয়া যাবে। তার চেয়ে আপনি দেখুন আমাদের এখানে, আমার এখানে যত মোটা তাজা উটনি রয়েছে এখান থেকে উটনি নিয়ে যান, পরহেজগারিতে দেখুন, তাকোয়া দেখুন। আচ্ছা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না না এটা আমি পারতাম না, আমি পারবো না, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এতটুকুই নিতে বলেছে যতটুকু আমি বের করেছি, অর্থাৎ এক বছরে একটি উটনি এটাই নিতে বলেছে, এর চেয়ে বেশি আমি নিতে পারবো না। হ্যাঁ, যদি আপনি দিতেই চান তাহলে আমি নিতে পারবো না, আপনি আমার সাথে চলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে, যদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কি করেন, কবুল করেন, তাহলে আমি এটাকে কবুল করব। তো তিনি তার ওই উটনি নিয়ে, মোটা তাজা উটনি নিয়ে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে হাজির হলেন। হাজির হয়ে তিনি এই সকল কিছু আরজ করলেন, যা কিছু ঘটলো, যা কিছু বললো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে আরজ করলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তোমার উপর তো ওই এক বছরের উটনি ওইটি আবশ্যক, তুমি বেশি কেন দিবে? তবে হ্যাঁ, তুমি যদি তোমার ইচ্ছা মতো বেশি বয়সের উটনি দাও, তবে আল্লাহ পাক তোমাকে এর প্রতিদান দিবেন এবং এটি আমি কবুল করে নিলাম। তো তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই উটনি এটি যা আমি সাথে করে নিয়ে এসেছি, আপনি এটি কবুল করে নিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নেয়ার অনুমতি দিলেন এবং তার সম্পদে বরকতের জন্য দোয়া করে দিলেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? তাহলে বোঝা গেল যে সম্পদ যদি আপনি বেশি দেন, যত বেশি দিবেন তত বেশি হবে। এখন আমরা তো যাকাত মোটেই দিতে চাই না, আমাদের সমাজে যাকাত দিতে চায় না, তো যাকাত দিতে চায় না। এমনও লোকের সাথে আমার পরিচয়, আয়েশা বলে ইসলামী ভাই মাদানী কাফেলা সফর করেছে, এখন সে বুঝে যাকাতের। এখন আজকের এখানে যারা আসছেন, যারা চ্যানেলে শুনতে পাচ্ছেন, তারা হয়তো যাকাত সম্পর্কে অনেকটা জ্ঞান অর্জিত হবে যে আমার যাকাত দিতে হবে। এখন বলে হুজুর আমার বাবা সে যাকাত দিতে চায় না, অনেক যাকাত আসে কিন্তু সে একটা হিসেব করে দিয়ে দেয়, যাকাত তাদের হবে হবে না। তো আমাদেরকে যাকাত দিতে উদ্বুদ্ধ হতে হবে, আমাদের যাকাত দিতে হবে। আপনি যাকাতের সিস্টেম বুঝেন না, অনেক হিসেব নিকেশ বুঝেন, কত টাকা সুদের লেনদেন হতে পারে তা হিসাব বুঝেন, কত আয় হতে পারে, কত লস হতে পারে তাও হিসেব বুঝেন। আপনার কাছে ব্যবসার যদি সামান দিয়ে দেওয়া হয়, এখান থেকে কত টাকা আর্নিং হতে পারে তা আপনি বুঝেন, কিন্তু যাকাতের হিসাব আপনি বুঝেন না। 2.5% যাকাত বের করবেন এই হিসেবটা আপনার বুঝেই আসে না। আমি বুঝতে পারি না তার ব্রেন কি দিয়ে তৈরি করেছে, কারণ হচ্ছে আল্লাহর রাস্তায় দিতে হবে এজন্য কি বুঝে আসে না। যদি এইটা তাকে বলা হইতো যে 2.5% আপনি নিজেই খাবেন নিজেই নেবেন, তাহলে সে হিসেব নিকেশ করে 2.5% না আরো যদি পার্সেন্ট থাকতো তাও বুঝে নিত, ঠিক কিনা। কিন্তু তার মধ্যে এই জজবা নেই যে এই মালটা আমার না, এটা গরিবদের মিসকিনদের, এটা হচ্ছে এই মালের এটা ময়লা, মালের ময়লা বলা হয়েছে, সম্পদের ময়লা বলা হয়েছে যাকাতকে, এটাকে আপনাকে বের করেই দিতে হবে। আর যদি আপনি দেখবেন যে সম্পদ যদি আপনার কিছু ফল ফসলের মধ্যে যখন কোনো পোকা লেগে যায়, অনেক সময় পোকা লাগে না, যারা কৃষক তারা বুঝতে পারবে, পোকা লেগে যায় আর সেই জায়গায় যদি কীটনাশক না দেয়া হয় তাহলে পুরা ক্ষেত ধ্বংস করে দেয়, ঠিক কি না, পুরা মাল ধ্বংস করে দেয়। তো আপনি যাকাতের ময়লা যদি বের না করেন, আপনার সম্পদ যদি সম্পদের ময়লা যদি দৌত না করেন যাকাতের মাধ্যমে, তাহলে ময়লা যদি আপনার সম্পদের সাথে মিলিত থাকে তাহলে আস্তে আস্তে করে আপনার সকল সম্পদ ধ্বংস করে দিবে। আগুন লেগে যায় দোকানের মধ্যে, সম্পদ নষ্ট হয়ে যায়, গাড়ি পুড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ করে দেখা যায় যে ফ্যাক্টরি ধস নেমে গেছে। কেন? আপনি চিন্তা করে দেখেন যে আপনি যাকাত কি পরিপূর্ণ দিয়েছিলেন কিনা, যাকাত আদায় হচ্ছে কিনা আপনার সম্পূর্ণ, এটা একটু হিসাব করে দেখেন। যদি যাকাত দেয়া হয় তাহলে এটা কি হতে পারে না, এটা ধ্বংস হতে পারে না, কারণ আল্লাহ পাকের কোরআনুল করিম, এটা মিথ্যা কখনোই হতে পারে না, এটা মনে রাখবেন, মিথ্যা হতে পারে না। বুঝতে হবে যে আপনার মধ্যে নিশ্চয়ই সমস্যা আছে, আপনি যাকাত প্রদান করেন না। তাহলে আমাদের যাকাত দিব কি দিব না? আমরা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জাবাজাল যাকাত আমরা প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। দেখবেন যারা আপনার এই এখন ধানের সিজন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধান, ইরি ধান, বিভিন্ন ধান এগুলো লাগানো হচ্ছে অথবা লাগিয়েছে, এখন কাটা হবে। আচ্ছা, যিনি যা ধান বুনছিলেন সে বস্তায় বস্তায় ধান কি করছেন, মাটির মধ্যে কি করে দিছেন, ফেলে দিছেন। তার কি এই ধারণা ছিল যে এখান থেকে বীজ হবে? ছিল ধারণা বীজ হবে। আপনি যে চোখে দেখতে পাচ্ছেন সেটা আপনি বিশ্বাস করতে পারছেন? আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা হুকুম করেছেন, যেটা আমরা বুঝলাম, যেটা আমাদের কোরআন কারিমের মধ্যে রয়েছে, হাদিসে কারিমার মধ্যে রয়েছে, সেটা বুঝে আসে না, এটা বুঝে এটা কেমন মানুষ? তো আমরা যে যাকাত দেই, পক্ষান্তরে দেখা যায় যে আমার টাকা চলে যাচ্ছে, চলে যাচ্ছে না, এটা আমার কাছে আরো ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা কি আসবে? ফিরে আসবে, কারণ সাদেকা, সাদেকার মাধ্যমে সম্পদ বাড়ে কমে না, সম্পদ বেড়ে যায়। আসুন যাকাত আদায় করার 12তম উপকারিতা শ্রবণ করি। যাকাত প্রদানকারীর সম্পদের অনিষ্টতা থেকে নিরাপদ থাকে, যেটা আমরা এখন বললাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে নিজের সম্পদের যাকাত আদায় করে দিল, নিশ্চয়ই তার সম্পদের অনিষ্টতা দূর হয়ে গেল, সম্পদ হেফাজত হয়ে গেল। কি হয়ে গেল? হেফাজত হয়ে গেল। হেফাজত করতে চাই কি চাই না? আমরা চাই, আমরা সম্পদে হেফাজত করব। 13তম উপকারিতা যাকাত দেয়ার, নবীর রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে নিজের সম্পদের যাকাত প্রদান করে সম্পদের জন্য শক্তিশালী কিল্লা তৈরি করে নাও, নিজের অসুস্থতার চিকিৎসা দান অনুদান দ্বারা করো। আল্লাহ, অসুস্থ হই কিনা আমরা? অসুস্থ হই, ঘরের মধ্যে অসুস্থ হই, হ্যাঁ মাসে আমরা 10,000-20,000 টাকা এটা ডাক্তারকে দিতে পারি, কিন্তু 100-200-1,000 টাকা আমরা দান করতে পারি না। একটু দান করে দেখিয়েন, আপনি 1,000-2,000-5,000 টাকা দান করে দেখেন, আপনার ঘরের রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। 14তম ফজিলত হচ্ছে আল্লাহ পাক যাকাত প্রদানকারীর অভাবকে দূর করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বাণী শ্রবণ করেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে কোনো অভাবগ্রস্তের জন্য সহজতা প্রদর্শন করল আল্লাহ পাক তার জন্য দুনিয়া ও আখিরাতের সহজতা প্রদান করবেন। জামে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, যে কোনো মুসলমানকে দুনিয়াবি কষ্ট থেকে মুক্তি দিল তবে আল্লাহ পাক তার কাছ থেকে কিয়ামতের দিনের বিপদ দূর করে দিবেন। আপনি যাকাত আদায় করে আপনি ওই মুসলমান ভাইকে তার বিপদ দূর করলেন কিনা, হ্যাঁ করলেন কিনা, আপনি অভাবগ্রস্তকে আপনি যাকাত প্রদান করলেন তার জন্য সহজ হইল কিনা, তাহলে এই যাকাতের মাধ্যমে আপনি আপনার ভাইকে, আপনি আপনার প্রতিবেশীকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে যে উপকার করলেন এই উপকারটা আপনি সম্পদের মাধ্যমে পাবেন, আখিরাতেও পাবেন ইনশাআল্লাহ তাআলা। 15তম উপকারিতা, যাকাত প্রদান করাতে গরিবের দোয়া অর্জিত হয় যার কারণে আল্লাহ পাকের রহমত ও সাহায্য লাভ হয়, যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান সহিহ বুখারীর মধ্যে এসেছে কিতাবুল জিহাদ দ্বিতীয় খণ্ড, যে তোমাদের নিকট আল্লাহ পাকের সাহায্য এবং রিজিক দুর্বলদের বরকতে এবং তাদের দোয়ার কারণে পৌঁছে থাকে। আপনিদের রিজিক পাচ্ছেন, আপনি অনেক বড় বড় অট্টালিকা, আপনি অনেক বড় ব্যবসায়ী হচ্ছেন, এটা ওই যে দোকানের মধ্যে ফকির মিসকিন আসে আপনি দিচ্ছেন আর দোয়া করে যায়, দোয়া করে কি করে না, দোয়া করে। আপনি যে আপনার অসুস্থ রোগীকে দান করছেন, আপনি মুসলমানের খিদমত করছেন, আপনি কোনো তালিবে এলেমের লেখাপড়ার ব্যবস্থা করে দিচ্ছেন, গরিব মিসকিন অসহায়দের সহায়তা করছেন, যার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী যে তাদের দোয়ার বদৌলতে আপনার কাছে এই সম্পদ চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে পরিপূর্ণ যাকাত আদায় করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এ সকল জ্ঞান অর্জন আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে, সাপ্তাহিক ইস্তেমাতে আসতে হবে, মাদানী কাফেলায় সফর করতে হবে, আমির আল সুন্নাতের মাদানী মুজাকারাতে আপনি অংশগ্রহণ করুন, বিভিন্ন সওয়াল ও জবাব হয়, এই প্রশ্ন উত্তর যখন আপনি শুনবেন তো আপনার এর উপর আমল করার জজবা সৃষ্টি হবে। এখন আপনি শুনবেন না, আপনি কিছু করবেন না, আপনার মধ্যে জজবা আসবে কোথেকে? তো আমির আল সুন্নাত দামাত বরকাত মানে আলিয়া, তিনি প্রত্যেক শনিবার মাদানী চ্যানেলের মাধ্যমে প্রশ্ন উত্তর করেন, বিভিন্ন প্রশ্ন করেন, এর জবাব প্রদান করেন। তো মাদানী মুজাকারা দেখারও আমরা নিয়ত করে নিই ইনশা আল্লাহ আজাবাজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা শুনছিলাম যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবি, তাকে যেই যাকাত প্রদান করার কথা ছিল তার চেয়ে বেশি প্রদান করলেন, আর তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কবুল করলেন এবং দোয়াও করলেন তার বরকতের জন্য। তো আমরাও এই দোয়ার মধ্যে সামিল হতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ আজাবাজাল। তো এই আনন্দ চিত্তে যাকাত প্রদান করা উচিত আমাদের, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমনও রয়েছে যারা আনন্দ চিত্তে যাকাত আদায় করে না। মনে রাখবেন কোরআনে মাজিদে 10 পারা সূরা তাওবার 34 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ, আর ওই সব লোক যারা সঞ্চিত করে রাখে স্বর্ণ ও রৌপ্য এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন বেদনাদায়ক শাস্তির। কির সংবাদ? বেদনাদায়ক শাস্তির। যাকাত আদায় করে না এরূপ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। ইবনে খুজাইমা কিতাবুজ যাকাতের মধ্যে এসেছে, দোজকে সর্বপ্রথম তিন ব্যক্তি যাবে। কয় ব্যক্তি যাবে? তিন ব্যক্তি যাবে। তাদের মধ্যে একজন ওই সম্পদশালী যে নিজের সম্পদে আল্লাহ পাকের হক অর্থাৎ যাকাত আদায় করত না, জাহান্নামে সর্বপ্রথম যাবে। মুসলিম শরীফ কিতাবুজ যাকাতের মধ্যে এসেছে, যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যের মালিক হলো আর এর হক যাকাত আদায় করলো না, তবে কিয়ামতের দিন তার জন্য আগুনের নুরি পাথর বিছানো হবে, আগুনের পাথর বিছানো হবে যা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, এবং তা দ্বারা তার পার্শ্ব, কপাল, পেটে দাগ দেওয়া হবে। যখন তা ঠান্ডা হতে থাকবে পুনরায় তাকে আবার দাগ দেওয়া হবে। এই অবস্থা অব্যাহত থাকবে, সেই দিনের সময় 50,000 বছরের সমান হবে। এমনকি মানুষের মধ্যে ফয়সালা হয়ে যাবে, তখন তারা নিজের পথ দেখবে, জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করুন। আফসোসের বিষয়, আজকে যাকাত দেয় না। আমাদের মধ্যে অনেকে যাকাতের অধিকারী, কিন্তু কি করে? যাকাত তারা ন্যায় গ্রহণ করে, যাকাত কি করে? গ্রহণ করে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন থাকে যে কিছু মানুষের বাবা ইন্তেকাল হয়ে গেল, ফর এক্সাম্পল বাবা ইন্তেকাল হয়ে গেল, এখন বাবা ইন্তেকাল হয়ে গেছে, তারা ভাই বোন রয়েছে, এখন তার চাচাদের উপর তারা কি করে? চাচা আত্মীয় স্বজন তাদেরকে ভরণ পোষণ দেয়, এখন আত্মীয় স্বজন তারা মোটামুটি তাদেরকে যাকাত দেয়, প্রত্যেক বছর কিছু যাকাত দেয়, এখন যাকাত দিতে দিতে তাদের ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। কি হয়েছে? ব্যাংক ব্যালেন্স হয়েছে। এখন ব্যাংক ব্যালেন্স হয়েছে সেটা না, তারা ওই প্রত্যেক বছর তাকেই যাকাত দেয়। যাকাত কি আদায় হবে? হবে না তো, অলরেডি তো মালের হিসাব হয়ে গেছে, এখন তার উপর যাকাত ফরজ হয়েছে। তো তার উপর যেহেতু যাকাত ফরজ হয়েছে, তো সে যাকাত দিলে তো যাকাত আদায় হবে না। এমনই ভাবে দেখবেন আমাদের অধিকাংশ মহিলাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, স্বর্ণ রয়েছে, রৌপ্য রয়েছে, কিন্তু তারা যাকাত আদায় করে না। মালের হিসাব, যখন এই 7.5 তলা স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা 52.5 তলা রূপা যদি কারো কাছে থাকে, এখন দুইটা আছে, স্বর্ণও আছে দুই বড়ি, আবার রূপাও আছে কিছু, তখন ওলামায়ে কেরাম বলেন তখন রূপার সমমূল্য এখানে হিসাব করতে হবে। তার কাছে টাকাও নেই, রূপা রৌপ্যও নেই, আবার অন্য কোনো সামানও নেই, শুধু স্বর্ণ রয়েছে 7 বড়ি, যাকাত ফরজ হয় না, 7.5 বড়ি হতে হবে। তার কাছে রূপা আছে 2 বড়ি, স্বর্ণ আছে 2 বড়ি, তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। জটিল ব্যাপার। তো এজন্য আমাদের কাজ হচ্ছে ওলামায়ে কেরাম থেকে, সুন্নি ওলামায়ে কেরাম থেকে মাসআলা জেনে যে যাকাত আর আমার উপর ফরজ হয়েছে কিনা, কমপক্ষে আমি আমার সম্পদের হিসেব করি, আলমারির মধ্যে আমার কি রাখা রয়েছে, প্রত্যেক বছর বছর সময়ে সময়ে আপনি শাড়ি এটা সেটা সব কিছু জমা করে রাখছেন, জামাকাপড় জমা করে রাখছেন, আপনার অসংখ্য জামাকাপড় রয়েছে, অসংখ্য মাল সম্পদ রয়েছে যা আপনার প্রয়োজনের চেয়ে বেশি, এর উপর যাকাত হবে। এজন্য আপনার সম্পদ আপনি আগে লিপিবদ্ধ করেন, আমার এটা 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 আছে, ব্যাংকে কত আছে, ডিপিএস কত আছে, সকল দিন হিসেব নিকেশ করেন, হিসেব করে যাকাত আদায় করুন, আর নয়তো ফেঁসে যাবেন। এই সম্পদ আপনিও ভোগ করতে পারবেন না, আর আপনার যাদের জন্য রাখছেন তারাও ভোগ করতে পারবে না, এক সময় দেখবেন সব জলে পড়ে ছাই হয়ে যাবে। এজন্য আমাদের উচিত যাকাত প্রদান করা, যাকাতের খাতগুলো আমাদের কি করা, চিহ্নিত করে ই করা। আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী যাতে আপনার যাকাত পরিপূর্ণভাবে আদায় হয়। যাকাত আদায় করার একটা পরিপূর্ণ খাত তো দরকার আছে না? তো আপনার এই দাওয়াত ইসলামী যাতে যাকাত আদায় হয় পরিপূর্ণভাবে, কারো এমন যেন না হয় যে যাকাত দিয়েছে কিন্তু সে জানেই না তার যাকাত আদায় হয় নাই, বেচারা তো দিয়েছে কিন্তু যাকাত যে আদায় হয় নাই তার তিনি জানে না, তো দাওয়াত ইসলামের একটি ফান্ড রয়েছে, জাকাত ফান্ড। এই জাকাত ফান্ডে আপনারা জাকাত প্রদান করতে পারবেন, যার মাধ্যমে আমাদের ওলামায়ে আহলে সুন্নাত রয়েছে, আমাদের মুফতি বোর্ড রয়েছে, দারুল ইফতা আহলে সুন্নাত রয়েছে, তাদের পরামর্শক্রমে এই জাকাতকে সঠিকভাবে প্রসেসিং করে এটা সঠিক খাতের মধ্যে ব্যয় করা হয়। তো আপনার জাকাত, আপনার যে ওয়াজিব সদকাগুলো রয়েছে, জাকাত ফিতরা দাওয়াত ইসলামের জাকাত ফান্ডে প্রদান করুন। পাশাপাশি আমি বলবো যে আপনার আশেপাশে যারা জাকাতে প্রাপ্য রয়েছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে আগে দেখুন, নিকটাত্মীয় দেখুন, এই নিকটাত্মীয়ের মধ্যে যারা রয়েছে তাদেরকে আগে জাকাত প্রদান করুন, এবং একটা অংশ দাওয়াত ইসলামের এই জাকাত ফান্ডেও প্রদান করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহি নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান খুবই সন্নিকটে রয়েছে, তো দাওয়াত ইসলামের উদ্যোগে এক মাসে ইতিকাফ করানো হয়, যাকে আমরা কোরআন কোর্সও বলে থাকি। এর মধ্যে কোরআন সঠিকভাবে অধ্যয়ন শেখানো হয়। তো আমি পরামর্শ দিব যে দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হয়ে এক মাসে ইতিকাফ করি। এক মাসে ইতিকাফ করতে না পারলে কমপক্ষে আমরা 10 দিনে ইতিকাফ করি, নিজের নাম লিখিয়ে নেই। যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, ফাইজানে মদিনাতে ইনশাআল্লাহ তাআলা ইতিকাফ হবে, এখানে আমরা চলে আসি ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই এক মাসের মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। নৈতিক শিক্ষা আমাদের হবে, আমাদের পারিবারিক শিক্ষা হবে, মৌলিকাত সম্পর্কে জানবো, কোরআনুল কারিম আমরা শিখতে পারবো, আমাদের নামাজগুলো আমাদের সঠিক পদ্ধতিতে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা বাজাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন আমরা বয়ান শেষ করার পূর্বে দাওয়াত ইসলামের ইস্তেমায় পঠিত দুরূদ শরীফ এবং দোয়া পাঠ করে নিই। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে, এবং কবরে প্রবেশের সময় সে এটাও দেখবে যে প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আসুন আমরা মিলে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল উম্মিয়্যি আল হাবিবি আল আলী আল কাদেরী আল আযীমি আল জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত সিদ্দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, সে যদি দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন যে দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাঈমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরামগণ আরো আশ্চর্যিত হলেন, এ সম্মানিত লোকটি কে? যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে এভাবে পাঠ করে। আসুন আমরাও পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. সিদুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এ দোয়া 3 বার পড়ে নিবে সে জন্য সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি السبعي ورب العرش العظيم. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبعي ورب العرش العظيم. صلوا على الحبيب صلى الله على محمد. إن شاء الله ذكر هو بدعاء به صلى الله عليه وسلم.
فرانت الإسلام بهيرا إن شاء الله يكون জিকির হবে, তো আসুন জিকিরের পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু এই গয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, وعلى آلك وصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
উস্কুরুল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ
اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجيب برحمتك يا ارحم الراحمين 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 يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ذا الجلال والاكرام يا الله يا رحمان يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام يا الهي رحم فرما مصطفى کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکلیں حل کر شاہ مشکل کشا کے واسطے کربلا رد شہید کربلا کے واسطے دین و دنیا کے مجھے برکات دے برکات سے عشق حق دے عشق عشق انتما کے واسطے মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান খোদা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মাওলা আমরা গুনাহগার তোমার নাফরমান বান্দা মাওলা আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আমাদেরকে মাগফিরাত দান করে দাও আমাদের পিতামাতার মাগফিরাত দান করে দাও আমাদের ভাই বোনের মাগফিরাত দান করে দাও মুসলিম উম্মার মাগফিরাত দান করে দাও ইলাহা আল আলামিন মাওলা আল্লাহ তুমি আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাও, গুনাহের রোগ থেকে শেফা দিয়ে দাও। আল্লাহ এমন কোন গুনাহ নেই যা আমার দ্বারা হয়নি মাওলা, গুনাহের দিকে তাকালে জান্নাতের আশা করা যায় না। আল্লাহ তোমার রহমতের দিকে চেয়ে আছি মাওলা, আমাদের খালি ঝলিকে ভরে দাও আল্লাহ, আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও মাওলা। ইলাহা ইল আলামিন, আমরা তওবা করছি, আর কখনো গুনাহ করব না, তোমার নাফরমানি করব না, নামাজ কাজা করব না। ইলাহা ইল আলামিন, আমাদেরকে মাগফিরাত দান করে দাও, আমাদেরকে মাগফিরাত দান করে দাও, আমাদেরকে মাফ করে দাও মাওলা, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও মাওলা, আল্লাহ মাফ করে দাও। তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব আল্লাহ, কার দরবার থেকে আমরা মাগফিরাত কামনা করব? আল্লাহ তুমি তো আমাদের মাওলা, তুমি আমাদের খোদা, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গুনাহের কারণে যদি কবরে সাপ বিচ্ছু চলে আসে, গুনাহের কারণে যদি আল্লাহ কবর আর অন্ধকার হয়ে যায়, গুনাহের কারণে যদি কবরে আগুন প্রজ্বলিত করে দেয়া হয়, গুনাহের কারণে যদি আমাদের কবরের সাথে জাহান্নামের সাথে সংযুক্তি করে দেয়া হয়, আল্লাহ আমাদের নাজুক শরীর এগুলো সহ্য করতে পারবে না মাওলা। তুমি আমাদের প্রতি দয়া করো আল্লাহ, তুমি দয়া করেছো যে আমরা ইজতেমাতে এসেছি মাওলা। আল্লাহ আমরা শুনেছি, আমরা বিশ্বাস করি দাওয়াত ইসলামের ইজতেমাতে দোয়া কবুল হয়ে থাকে, মাওলা আমাদেরকে মাগফিরাত দান করে দাও। দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরে এসেছে, জানি না কোন হাজত নিয়ে এসেছে, মাওলা হাজতকে পূরণ করে দাও, অভাবকে পূরণ করে দাও, যারা অভাবী রয়েছে আর অভাবকে দূর করে দাও, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দান করে দাও, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অবাধ্য সন্তানে পেরেশানিতে রয়েছে, আল্লাহ পেরেশানি দূর করে দাও, যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও, যারা সন্তান সম্ভব রয়েছে আল্লাহ তাদেরকেও নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। ইলাহা ইল আলামিন মাওলা, যারা অবাধ্য স্ত্রী অবাধ্য স্বামীর পেরেশানিতে রয়েছে, আল্লাহ অবাধ্যতা দূর করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও, আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। ইলাহা ইল আলামিন মাওলা, আমাদের উপর রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। পারিবারিক সমস্যা বলি থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের পিতা মাতাকে আমাদের প্রতি সন্তুষ্ট করে দাও। আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন, মায়ের বংশ বাবার স্ত্রী বংশ থেকে যারা ইন্তেকাল হয়েছে, মরহমিন হয়েছে, তাদের কবরে আযাবগুলোকে মাফ করে দাও, তাদের উপর রহমত নাজিল করো, তাদের কবরের সাথে জান্নাতের সংযুক্তি করে দাও, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও, তোমার হাবিবাকে নূর দ্বারা কবরকে রোশন করে দাও। ইলাহা ইল আলামিন মাওলা, আল্লাহ আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাও, আমাদের উপর রাজি হয়ে যাও মাওলা, আর কখনো নারাজ হয়েও না মাওলা। আল্লাহ সামনে রমজান আসছে মাওলা, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও, রোজাগুলো সঠিকভাবে পালন করা তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা নসিব করে দাও, মানসিক প্রশান্তি নসিব করে দাও। ইলাহা ইল আলামিন, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আমরা কোনো পরীক্ষার মধ্যে যেন না পড়ি আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। বাস বিনা হিসাবে আমাদেরকে মাগফিরাত দান করে দাও। ইলাহা ইল আলামিন, কোনো আমল দেখানোর মতো নেই মাওলা, কোন ইবাদত দেখানোর মতো নেই, পেশ করার মতো কোন ইবাদত নেই মাওলা আমাদের কাছে, বাস তুমি রাজি হয়ে যাও আল্লাহ, আমরা তোমার হাবিবে পাকের উম্মত রয়েছি, বাস এজন্যই তুমি রাজি হয়ে যাও। ইলাহা ইল আলামিন মাওলা, তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিও না মাওলা, আমাদের খালি ঝোলিকে ভরে দাও মাওলা, তোমার রহমতের চাদর দ্বারা আমাদেরকে ঢেকে নাও মাওলা। ইলাহা ইল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ, আমাদের পিতা মাতাদের অসুস্থ রয়েছেন, তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও, তোমার ইবাদতের জন্য রিয়াজতের জন্য আল্লাহ ইবাদত শিফা দিয়ে দাও। যারা চাকরির মধ্যে রয়েছে চাকরির মধ্যে পদোন্নতি দান করে দাও, যারা ব্যবসার মধ্যে রয়েছে হালাল রোজগারে কোটি কোটি বারাকাত দান করে দাও। কেহতে রেতে হে দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে কর দে পুরি আর জু হার বে কসু মজবুর কি ইলাহা আলামিন। যারা দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে দান করেন, জাকাত ফান্ডে জাকাত প্রদান করবেন, যারা মান্নত করে থাকেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, মাওলা সকলে দান খয়রাতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও ইলাহা আলামিন। তাদের নেক জায়েজ হাজতের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। সুবহানাল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ আমাদের দিলে এবং মুখে জারি করে দেও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka, Ya Habib Salam Alayka, Salawatullah Alayka, Jokhne Ho Bito Mardi
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে নেকির দাওয়াতের জাগায়